alla bonon. শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকে সাক্ষাৎকারের বিষয়, বাংলাদেশে করোনা লকডাউন চলাকালে ঘটে যাওয়া কিছু ঘটনা এবং অন্যান্য প্রসঙ্গ। আর এ বিষয়ে কথা বলবেন আমাদের সাথে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বা বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। জনাব কমরেড খালেকুজ্জামান, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
জনাব খালেকুজ্জামান, করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকার আবার লকডাউন দিয়েছে এবং লকডাউন বাস্তবায়ন করতে গিয়ে নানা অপ্রীতিকর ঘটনা ঘটছে। সম্প্রতি রাজধানী ঢাকায় একজন নারী ডাক্তারের সঙ্গে পুলিশ ম্যাজিস্ট্রেটের বিতণ্ডা তার অন্যতম নজির। তো চলমান লকডাউন সম্পর্কে আপনি কি বলবেন?
যে লকডাউন বা এই যে কোয়ারেন্টাইন বা সমস্ত দেশের মানুষ তারা যেই ভাষায় বুঝতে পারে এবং যেইভাবে ব্যবস্থা নিলে মানুষ ওই জায়গায় সন্তুষ্টির সঙ্গে সেটা মেনে চলতে পারে সেইভাবে সেটা হয়নি। কারণ আর যদি লকডাউন বলা হয় তাহলে মানুষকে একটা সে ঘরবন্দি থাকে, তাহলে যারা দিনের দিন খায় বা কর্মহীন মানুষ সেই মানুষদের তাদের যে খাওয়ার ব্যবস্থাটা কি হবে, তাহলে এই কথাটা আগে দরকার ছিল। ঢাকা শহরেই তো প্রায় 50 লক্ষ মানুষ যারা আছে, ঢাকা শহর ফেরিওয়ালা 3 লাখের বেশি, বিশ্বচালক 10 লাখ, কাজের দুয়া আছে 5 লাখের বেশি, পরিবহন শ্রমিক প্রায় 50 থেকে 60 লক্ষের উপরে এবং উপকূলীয় অঞ্চলে নতুন শিল্পের কয়েক লাখ, মানে 1 লাখের বেশি চক্ষু শিল্প এই ধরনের। তারপরে যদি আমরা পোল্ট্রি শিল্প বলি, ডেয়ারি ইত্যাদি বলি, যারা ছোট দোকান দোকান আপিস ইত্যাদি, এটি মানুষের আয় এবং 6 কোটি 8 লক্ষ শ্রমিকের মধ্যে 5 কোটি 17 লক্ষ উপরে অনানুষ্ঠানিক কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু কাজের নিশ্চয়তা নাই এবং প্রচুর মানুষ তারা কর্ম হারিয়ে এবং তাদের আয় কমে গেছে। সবকিছু মিলে এই ব্যবস্থাটা এটা ভাবা উচিত ছিল যে আমরা যখন এইভাবে মানুষকে ঘরবন্দি করতে বলবো, ঘরে থাকতে বলবো, তখন সেই মানুষদের যে ব্যবস্থা কি হবে, খাওয়ার ব্যবস্থাটা কি হবে। কারণ ইতিমধ্যে আমাদের নতুন ভাবে দরিদ্র হয়ে গেছে 2 কোটি 45 লাখ মানুষ এবং বেকার যারা হয়েছিল 8% লোক, তারা কিন্তু আর কাজ পায়নি এবং শহরের থেকে যে বস্তিবাসী 10 ভাগ গ্রামে গিয়েছিল তারা ছিলেন, আর যারা শহরে আছে তাদেরও সেই কোন কর্মসংস্থান সেভাবে হয়নি। আমি একটা সংক্ষিপ্ত যেটা বললাম, তাহলে এখানে যে বিষয়টা ছিল সেটা হলো যে এর আগেও আমরা দেখি যে খাদ্য সহায়তার কথা যেটা বলেছিল সেটা কিন্তু মানুষের কাছে সেভাবে পৌঁছায়নি। নানান ধরনের দুর্নীতি হোক বা সঠিক কর্ম যেটা না করতে পারার কারণে 50 লাখ মানুষের খাদ্য দেওয়ার কথা বললো কিন্তু সেখানে 20-30 লাখ মানুষ তারা বাদ পড়ে গেল, আর যাদেরকে দেওয়ার কথা হলো সেখানেও নানা ধরনের অনিয়মের খোঁজ পাওয়া গেল। এই সবকিছু মিলে একটা সার্বিক বিশৃঙ্খলা। এবারও যখন দ্বিতীয় ঢেউয়ের কথা আসলো সেটা এবার 2021 সালের জানুয়ারি মাসে, কিন্তু আমরা মার্চ পর্যন্ত এটা গোপন রাখলাম এবং এই ক্ষেত্রে একটা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা, যেহেতু শাসন ক্ষমতা যারা আছেন তাদের দৃষ্টি হয়তো ভিন্ন দিকে ছিল, অন্য কোনো কর্মসূচি অনেক গুরুত্বপূর্ণ তারা মনে করেছেন বা এই বিষয়টা একটা আত্মতুষ্টিতে হয়তো ভুগেছিলেন যে যেহেতু মৃত্যুর হার কমে গেছে, শাসকরা বলতে শুরু করলেন যে আমরা করোনা জয় করে ফেলেছি এবং অনেক উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র সেগুলিও পারে নাই, আমরা এগুলি এই ধরনের একটা আত্মতুষ্টিমূলক মনোভাব কাজ করেছিল কিছু দায়িত্বহীনতা এবং আরেকদিকে যে যথা সময়ে যে যথা কর্তব্য পালন করা সেই ক্ষেত্রে অনেক দুর্বলতা ছিল।
জনাব খালেকুজ্জামান, আপনি সার্বিক বিশৃঙ্খলার কথা বলছিলেন, তো ডাক্তার ও ম্যাজিস্ট্রেটের যে ঘটনার কথা বলছিলাম, দেখা গেছে সবাই প্রশাসনের লোক বলে নিজেকে দাবি করছেন এবং মুক্তিযোদ্ধা সন্তান বলে পরিচয় দিচ্ছেন। তো প্রশ্ন হচ্ছে, প্রশাসনের লোক কিংবা মুক্তিযোদ্ধার সন্তান, এখানে এই পরিচয়গুলো মুখ্য করে তোলার কারণ কি?
এখন ধরেন যে গাড়ি চলছে, সঙ্গে প্রাইভেট কার রাস্তায় চলছে, গাড়ি ঘোড়াও চলছে, আবার এখানে পুলিশ এগুলিকে আটকাচ্ছে, তাদের আইডি কার্ড চেক করছে ইত্যাদি, তাহলে এটা যখন ঘটছে তখন আবার ম্যাজিস্ট্রেট ছিলেন, পুলিশ ছিল, তাহলে এখন যখন একজন পরিচিত ছিলেন যে তিনি ডাক্তার এবং তার গাড়ি তার স্পিকার লাগানো আছে সেটার কথা বলছে, তাহলে সেই বিষয়টাকে এইভাবে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়াটা ঠিক নয়। আবার হয়তো যিনি চিকিৎসক তিনি হয়তো এই ধরনের একটা করোনা পরিস্থিতিতে প্রায় দেড়শোর কাছাকাছি ডাক্তার তারা মারা গেছেন, পুলিশও অনেক মারা গেছে, প্রায় তো অর্ধশতরই করে পুলিশও দায়িত্ব পালন করতে গিয়ে তাদের মধ্যে একটা যে অসহিষ্ণু মনোভাব বা তার মধ্যে যে স্বাভাবিক অবস্থার থেকে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফেলে, তাহলে যে ধরনের সংযম বলি বা সহিষ্ণুতা বলি বা সেখানে একটা দায়িত্ব কর্তব্যবোধের একটা সীমারেখা সেগুলি মেনে চলার দরকার ছিল, সেই কাজটা লঙ্ঘিত হয়েছে। তাহলে পুলিশ যেটা বা একটা ম্যাজিস্ট্রেট যখন উপস্থিত ছিলেন, তাহলে এত প্রাইভেট কার দেখা যাচ্ছে পাশ দিয়ে তারা সব সমস্ত গাড়ি চলে যাচ্ছে, তাহলে সেখানে সবগুলিকে তার চেকও করতে পারে, তাহলে বহু লোক যাচ্ছে তারা শুধু মুভমেন্ট পাস নিয়ে চলে যায়, আর একজন যখন পরিচয় দিচ্ছেন তিনি একজন চিকিৎসক, তাহলে সেই ক্ষেত্রে এসে এই এত বাড়াবাড়িটা দেখা ছিল। আবার তিনিও তখন এই বিষয়টা নিয়ে এতটা উত্তেজিত হওয়া বা সেখানে পাঁচ দিকে যুক্ত হওয়া সেটা দরকার ছিল। ফলে এখানে আমরা একটা দেখি যে সার্বিক করা যাবে বিশৃঙ্খলা এবং এই ঘটনাটা সেটাই হচ্ছে।
আচ্ছা, অনেকে বলছেন শাসন করার ক্ষমতা আছে এমন মানসিকতা কাজ করে আমাদের প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের মাঝে, তো আমরা জানতে চাই কেন তারা সবাই নিজেদেরকে দেশ ও জনগণের সেবক ভাবতে পারেন না।
সাধারণভাবে আমরা যে আমলাতন্ত্র, এই আমলাতন্ত্র একটা ব্রিটিশ আমলে যেভাবে তৈরি হয়েছিল, যে উদ্দেশ্য এবং যে আদলে তার বেশি পরিবর্তন ঘটে নাই। আমরা অনেক সময় বলি সরকারি কর্মচারী, আসলে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারী, কিন্তু এখানকার যে প্রশাসনিক যে নিয়ম বিধি আইন কানুন বা সার্বিক যে আয়োজন সবকিছু এগুলি কিন্তু গণতান্ত্রিক নয়, এবং গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের কর্মচারী হিসেবে কারণ এটা জনগণের সেবক, যেটাকে আমরা একসঙ্গে বলতে পাবলিক সার্ভেন্ট, জনগণের টাকা এদের বেতন চলে, ফলে তাদের যে দায়বোধ সেটা থাকবে জনগণের প্রতি, কিন্তু এখন এদের দায়বোধ চলে গেছে এদের শাসক দলের প্রতি। ফলে এই পরিস্থিতিটা সেটা তখন কি হয় যে আমলাতন্ত্র এক ধরনের একটা জনগণের উপর বোঝায় পড়ে এবং তার সেবার পরিবর্তে তখন সেটা নানাভাবে একটা হয়রানিমূলক পরিস্থিতি জনগণের সামনে এসে উপস্থিত হয়। একইভাবে পুলিশের কথা, পুলিশ 1861 সালে যে বিধান, ব্রিটিশ বিধান, সেই বিধানে এখনো চলছে।
পুলিশ নিয়ে ব্রিটিশ বিধান এখনো চলছে বলে আপনি আলোচনায় উল্লেখ করলেন, তো এ প্রসঙ্গেই জানতে চাইব, অনেকে অভিযোগ করেন ব্রিটিশ ও পাকিস্তানিদের রেখে যাওয়া প্রশাসনিক ব্যবস্থাকে যুগোপযোগী করা হয়নি, আসলে বাস্তবতা কি?
শাসন ব্যবস্থা যদি গণতান্ত্রিক না হয় তাহলে তার যে প্রতিষ্ঠানগুলি সেই প্রতিষ্ঠানগুলিও গণতান্ত্রিক হয় না, আবার প্রতিষ্ঠানগুলি যদি গণতান্ত্রিক না হয় তাহলে শাসন ব্যবস্থা গণতান্ত্রিক হয় না। এখন যে অবস্থাটা হয়েছে আমাদের, বিশেষ করে যে বিচার ব্যবস্থাগুলি সেটা সম্পূর্ণরূপে স্বাধীনতা এখনো পায়নি, আমলাতন্ত্রের কথা বলছি এটা গণতান্ত্রিক আদালত আলোচনা যায়নি, পুলিশের কথা বলি, তারপরে যদি বলি আইন কানুন বিধি বিধান বেশিরভাগই সেগুলি এলো অনেক কাল সেটি বিশেষ ক্ষমতা আইন থেকে শুরু করে এখন আবার ডিজিটাল নিরাপত্তা আইন থেকে শুরু একের পরে কালা কানুন, অর্থাৎ যেই আইনটা গণতান্ত্রিক একটা ব্যবস্থাকে সহায়তা করে তো সেগুলি কিন্তু অনুপস্থিত হয়ে যায়। ফলে আমাদের এখানে কর্তৃত্ববাদী শাসন চলছে, কর্তৃত্ববাদী শাসন যখন চলে তখন বিভিন্ন প্রতিষ্ঠানগুলিও তখন আর গণতান্ত্রিক বিধি বিধানের রাজনীতিতে কাজ করতে পারে না, আর তাছাড়া সেগুলি সেভাবে তৈরি হয় না, এবং নির্বাচন কমিশন ধরে এখন সেটা আমাদের দেশে এখন একটা সমস্যার বস্তুতে পরিণত হয়েছে, কারণ এখন দেখা গেল দিনের ভোট রাতেও রয়ে গেছে, এরকম একটা দৃষ্টান্ত হয়ে গেছে 2018 সাল। এই বিষয় নিয়ে আমাদের নির্বাচন কমিশন বলি বা আমাদের বিচার ব্যবস্থার কথা বলি, এখানে প্রশাসন আমলাতন্ত্রের কথা বলি, পুলিশের কথা বলি, তাহলে সব জায়গায় আমাদের গোটা অর্থ ব্যবস্থার কথা বলি, এই সমস্ত ক্ষেত্রেই একটা অরাজক অবস্থা, অর্থাৎ অগণতান্ত্রিক নিয়ম নীতি এবং কর্তৃত্ববাদী শাসনের অধীনস্থতা মেনে নেওয়া সেইভাবে এগুলি চলছে। এবং সাধারণভাবে একটা সত্যিকার একটা গণতান্ত্রিক শাসন বা মুক্তিযুদ্ধের আমাদের মূল যে চেতনা ছিল তার ভিত্তিতে রাষ্ট্র কখনো পরিচালিত হয়নি, এবং বরং দিনে দিনে সেটা আরো তার বিপরীত মুখে হাঁক।
আচ্ছা, রাজধানীর ওই বিতণ্ডায় দেখা গেছে কে বড় সেটা প্রমাণের একটা চেষ্টা ছিল, তো কমরেড খালেকুজ্জামান সেই সূত্র ধরেই জানতে চাই, আপনার কি মনে হয় আমাদের প্রশাসনিক কাঠামোতে ত্রুটি অথবা সমন্বয়হীনতা রয়েছে?
সমন্বয় তো একটা, যেমন ধরেন এই যে একটা পরিস্থিতি জাতীয় দুর্যোগ, তাকে মোকাবেলা করার জন্য একটা জাতীয় উদ্যোগ গ্রহণ করা যায়, সেটা তো হয়নি, ফলে এইটা একটা বড় ধরনের ব্যাপার। তার সঙ্গে আবার সরকারের যে সমস্ত আয়োজনগুলি যেটা আছে, যে নানান ধরনের কমিটি, উপ কমিটি বা সেই বিভাগ ইত্যাদি, সেগুলির মধ্যে কোনো সমন্বয় নাই। কেউ এক ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন, এক ধরনের বক্তব্য হাজির করছেন, ঠিক তার ইনকাটা আরেকটা একটা অংশ থেকে সেটা বেরিয়ে আসছে, ফলে এই ধরনের একটা সমন্বয়হীনতা আসে। কারণ যখন তাদের জবাবদিহিতা থাকে না, যখন একটা গণতান্ত্রিক এক সত্যিকার ব্যবস্থা অনুপস্থিত হয়ে যায়, জনগণের কাছে এবং জবাবদিহিতা সেই বিষয়গুলি নিশ্চিত না হলে পরে, তখন কি হয়, শাসন ক্ষমতার মধ্যে কর্তৃত্ববাদী প্রবণতা বাড়তে থাকে, এবং এটা যত বেশি বাড়তে থাকে ততই কিন্তু যে অপরাপর প্রতিষ্ঠান সমূহ শাসক দলকে সন্তুষ্ট করা বা শাসক গোষ্ঠীকে ক্ষমতা বান্ধে সেবা করা, সেদিকে মনোযোগটা চলে যায় এবং জনসেবার দিকটা সেটা উপেক্ষিত হয় এবং মানুষ নানা ধরনের তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। ততই কিন্তু আসলে এই যে সমন্বয়হীনতা বলেন বা অকার্যকারিতা বলেন বা সেখানে তাদের দুর্নীতির কথা বলেন, অব্যবস্থার কথা বলেন, সেগুলি পাশেই থাকবে এবং সেগুলি আমরা লক্ষ্য করি বা দুর্দশা মানুষের সেটা যা স্বাভাবিকভাবে ঘটতো তাকে বহুগুণ বৃদ্ধি পেল এবং এই জন্য সরকারকে বা শাসকদেরকে জবাবদিহি করতে হবে।
তো জনাব কমরেড খালেকুজ্জামান, করোনা নিয়ন্ত্রণে চলমান লকডাউন এবং সে সময় ঘটে যাওয়া কিছু ঘটনা, তার সাথে এ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ।